ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা বিষয়ে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের একটি নদী চরে স্থানান্তরের ব্যাপারে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জমি বিক্ষোভের জেরে থমকে গেল রাজ্যের বীরভূম জেলার বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ।
আরো রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
নির্বাচন প্রার্থীদের যাতে বেশি নগদ টাকা দেয়া হয় সেই নির্দেশ মানতে চাইছে না রিজার্ভ ব্যাংক।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থী ও লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার পক্ষে যুক্তি দেওয়া তিনি অব্যাহত রেখেছেন। ওদিকে মানবাধিকার গ্রুপগুলো আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। দেশের সর্বত্র বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে এবং ডেমোক্র্যাটরা নিষেধাজ্ঞা বাধা দেওয়ার লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। সোমবার সকালে ট্রাম্প কয়েকটি টুইট বার্তায় বলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জন কেলি তাকে বলেছেন সবকিছু ভালোমতো হচ্ছে, অল্প কয়েকটি সমস্যা ছাড়া। তিনি আরও বলেন ডেল্টা এয়ারলাইন্সের কম্পিউটার ব্যবস্থায় গণ্ডগোলের কারণে বিমানবন্দরগুলোতে বড় ধরনের সমস্যা হয়। সেনেটের সংখ্যালঘু দলের নেতা চাক সুমার রবিবার ট্রাম্পের প্রতি তার নির্বাহী আদেশ খারিজ করার আহ্বান জানান। শুক্রবার স্বাক্ষরিত ওই নির্দেশনামায় শরণার্থীদের প্রবেশাধিকার 120 দিনের জন্য বন্ধ করা হয় এবং ইরাক, ইরান, সিরিয়া, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের লোকজনের এদেশে প্রবেশের ওপর 90 দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে রবিবার হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে লোকজন বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ধ্বনি তোলে ঘৃণা নয়, ভয় নয়, শরণার্থীরা এখানে স্বাগতম। নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে প্রতিবাদকারীরা সমবেত হয়। তার কাছেই রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, যা কিনা 140 বছর ধরে পৃথিবীর সব দেশের অভিবাসীদের অনুপ্রাণিত করেছে, স্বাগত জানিয়েছে আমেরিকায়। এছাড়াও লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, হিউস্টন, বস্টন, আটলান্টা, লুইভিল এবং ডেট্রয়েটে প্রতিবাদ বিক্ষোভ হয়। ক্যানাডার কোয়েবেক সিটিতে রবিবার একটি মসজিদে বন্দুকধারীরা হামলা চালিয়ে 6 জনকে হত্যা করে। হামলায় অন্যান্য 8 জন আহত হয়। পুলিশের এক মুখপাত্রী বলেন সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের কি উদ্দেশ্য ছিল সে সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। কোয়েবেক ইসলামিক কালচারাল সেন্টারের প্রধান বলেছেন মাগরেবের নামাজের জন্য সেখানে জনগণ সমবেত হয়েছিলেন যখন আক্রমণ হয়। পুলিশ সূত্রে বলা হয় সেখানে 53 জন নামাজি ছিলেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই গুলি চালানোর ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন মুসলমানদের ওপর সন্ত্রাসী আক্রমণ ছিল সেটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য তিনি যাকে মনোনয়ন করবেন তার নাম তিনি মঙ্গলবার ঘোষণা করবেন। গত বছর বিচারপতি অ্যান্টনিন স্কেলিয়া মারা যাওয়ার পর থেকে 9 সদস্যের সুপ্রিম কোর্টে একটি আসন শূন্য আছে। রক্ষণশীল বিচারপতি অ্যান্টনিন স্কেলিয়া 30 বছর আদালতে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আপিল আদালতের বিচারক মেরিক গার্ল্যান্ডকে মনোনয়ন করেছিলেন ওই আসনের জন্য, কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট গার্ল্যান্ডের মনোনয়ন বিবেচনা করতে অস্বীকার করে। তারা তখন বলেছেন তারা চান পরবর্তী প্রেসিডেন্ট ওই মনোনয়ন করবেন। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বাংলাদেশে একটি নদীর চরে স্থানান্তরের ব্যাপারে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতেও উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার রিপোর্টে।
বাংলাদেশ সরকার মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের একটি নদীর চরে স্থানান্তরের ইতিপূর্বে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এছাড়া মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের ব্যাপারে করণীয় সম্পর্কে বাংলাদেশ সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রেজিস্ট্রিকৃত এবং অরেজিস্ট্রিকৃত রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নোয়াখালীর হাতিয়ার হ্যাঙ্গারচরে স্থানান্তরে সহায়তা করবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গারা মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে এবং এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা যাতে মূল ধারায় মিশে যেতে না পারে সে লক্ষ্যে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনায় বলা হয়েছে। সরকার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিতকরণের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ যাচ্ছেন 3 দিনের সফরে 1 ফেব্রুয়ারি, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 3 দিনের ঢাকা সফরে আসছেন আগামী 1 ফেব্রুয়ারি। প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসের এটি হবে প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলছে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচিত হবে। এছাড়া উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে যাতে যৌথ কমিশন গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে উভয় দেশের নাগরিকরা যাতে সহজে ওই দুই দেশে যাতায়াত করতে পারেন সে বিষয়েও আলোচনা হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের মন্ত্রিসভা যৌতুক বিরোধী একটি আইনকে অনুমোদন দিয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
বাংলাদেশের মন্ত্রিসভা যৌতুক বিরোধী একটি আইনকে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচিত করলে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে, তবে অর্থদণ্ডের অঙ্ক কত হবে তা বলা হয়নি। এছাড়া যৌতুকের জন্য কোনো নারীকে মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা অনুন্য 12 বছর সশ্রম কারাদণ্ড দেয়া যাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনায় মৃত্যুদণ্ডের বিধান খসড়া আইনে রাখা হলেও শেষ পর্যন্ত তা কমিয়ে আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভা বৈঠকের পরে জানান আগের আইন ও অধ্যাদেশগুলো সমন্বয় করে নতুন এই আইন করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে এখন ব্যাংক থেকে সপ্তাহে 24,000 টাকা তোলা যায়। নির্বাচন কমিশন রিজার্ভ ব্যাংককে বলে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের জন্য অঙ্কটা 2 লক্ষ টাকা হতে হবে। ব্যাংক জবাব দেয় তা বাঞ্ছনীয় নয়, সম্ভব নয়। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
প্রতি সপ্তাহে 24,000 আর গোটা মাসে 96,000 টাকার বেশি এখনকার নিয়মে ব্যাংক থেকে তোলা যায় না। কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি পাঞ্জাব রাজ্যে বিধানসভা নির্বাচন, সেখানে প্রার্থীদের জন্য সপ্তাহে 2 লক্ষ টাকা পর্যন্ত নগদ দেওয়ার নিয়ম ফিট করে নির্বাচন কমিশন রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংক বলছে সেটা বাঞ্ছনীয় নয়, সম্ভব নয়। কিন্তু তাহলে প্রার্থীরা টাকার প্রয়োজন কেমন করে মেটাবেন? সুর চড়িয়ে এবার কমিশন বলেছে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে কমিশন যা কিছু নির্দেশ দেবে তা মান্য করতেই হবে। কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে উপেক্ষা করবার মতো ছেলে মানুষই কেমন করে করল রিজার্ভ ব্যাংক? বিধানসভা নির্বাচন প্রার্থীরা মোট 28 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন, আর সেখানে রিজার্ভ ব্যাংকের নিজস্ব নিয়ম মোটেই খাটে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জমি বিক্ষোভের জেরে থমকে গেল রাজ্যের বীরভূম জেলার বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস খোসরায় রিপোর্ট।
এই প্রকল্পের সংশ্লিষ্ট জমির সীমানার পাঁচিল ভেঙে টায়ারে আগুন জ্বালিয়ে আজ বিক্ষোভ দেখালো স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্ট অঞ্চলের শিবপুর মৌজার এই জমিতে গীতবিতান প্রকল্প গড়ার কথা ঘোষণা করেছিলেন সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলা যেতে পারে চলতি মাসের গত 10ই জানুয়ারি ওই এলাকাও পরিদর্শন করেন তিনি। এখানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু হয়। কিন্তু কৃষকদের দাবি শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শুধুমাত্র শিল্পই গড়তে হবে। গত 12 সরকারের আমলে শিল্প তালুক তৈরির জন্য এই জমি অধিগ্রহণ করা হয়, যদিও পরে শিল্পের পরিবর্তে এই জমিতে আবাসন গড়ার উদ্যোগ নেয় তৎকালীন বাম সরকার। সে সময় তৃণমূল কংগ্রেসের দলের কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্থানীয় কৃষকদের নিয়ে পাঁচিল ভেঙে বিক্ষোভ দেখায় তৎকালীন রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসই। তাদের দাবি ছিল এই জমিতে শিল্পতালু গড়তেই হবে। আজ পুনরায় সেই দাবিতে বিক্ষোভের জেরে থমকে গেল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ। এখন দেখার রাজ্য প্রশাসন কোন দিকে এগোয় এই প্রকল্প গড়ে তোলার ব্যাপারে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখনকার মতো শেষ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ কার্যকরের বিষয়ে দেশে বিদেশে প্রতিবাদ জানানো হচ্ছে। অনেক বিভ্রান্তি বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি নিয়ে রোকেয়া হায়দার কথা বলছেন নিউ ইয়র্কে দুজন আইনবিদের সঙ্গে। আসুন শোনা যাক।
আমেরিকার বিভিন্ন শহরে, বিশেষ করে বিমানবন্দরগুলোতে এবং রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস ও কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদ জানানো হচ্ছে, ডালাস এয়ারপোর্টের সামনে প্রতিবাদ জানানো হচ্ছে। অনেকে উদ্বেগ জানাচ্ছে তাদের আত্মীয় পরিজন যারা নির্বাহী আদেশে উল্লেখ করা 7টি দেশ, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে আসছেন। কেবল তারাই নন, অন্যান্য মুসলিম প্রধান দেশের অভিবাসী ও সাধারণ মানুষের মধ্যেও উৎকণ্ঠা দেখা দিয়েছে তাদের কি হবে। আমরা এখন কথা বলব দুজন আইনবিদের সঙ্গে, তবে তার আগে হোয়াইট হাউসের যে চিফ অফ স্টাফ রেন্স প্রেবাস, তিনি যে মন্তব্য করেছেন সেটা শোনা যাক।
If you're coming in and out of one of those 7 countries, by the way, identified by the Obama administration as the 7 most dangerous countries in the world.
তিনি বললেন যে এই 7টি দেশের যে উল্লেখ করা হয়েছে, সেই দেশগুলো থেকে যারা আসছেন, যারা সেখানে যাচ্ছেন এবং ওবামা প্রশাসন আমলে এই 7টি দেশের উল্লেখ করা হয়েছিল, তাদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে এবং অধিকাংশ আমেরিকানই এই যে কার্যব্যবস্থা নেওয়া হচ্ছে তার সঙ্গে একমত। ওদিকে সেনেটর চাক শুমার বললেন,
These orders go against what America has always been about. The orders make us less.
তিনি বললেন আমেরিকা বরাবর, আমেরিকার যে লক্ষ্যাদর্শ, এই আদেশ তার বিরোধিতা প্রকাশ করছে, সেই ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে ইসলামিক জাহানে, মুসলিম জাহানে এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে একটা বিভ্রান্তি বিতর্কের সৃষ্টি হতে পারে। যাই হোক, এখানে আমরা আজকে কথা বলব, দুজন আইনবিদ রয়েছেন নিউ ইয়র্কে, মূল ধারার সঙ্গে নতুন অভিবাসীদের যোগসূত্র স্থাপন করার কাজে নিয়োজিত সংগঠন বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের কর্মকর্তা আইনবিদ মোহাম্মদ এন মজুমদার এবং অভিবাসীদের আইনগত সমস্যা নিয়ে কাজ করে চলেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আছেন লাইনে? আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো আমি প্রথমে মোহাম্মদ এন মজুমদারের কাছে যাচ্ছি যে এই যে ট্রাম্পের নির্দেশ যে জারি করেছেন তিনি, তার ফলে যা কিছু হচ্ছে সেখানে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বা দক্ষিণ এশিয়ার কোনো মানুষ তার আওতায় পড়তে পারে কি?
জি, বাংলাদেশি অনেক লোক ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এবং বাধাগ্রস্ত হচ্ছে, কারণ ট্রাম্পের যে অর্ডার অল মুসলিম ফ্রম 7 কান্ট্রি ইউজিং দি ওয়ার্ড অল ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল। ইন দি মিন টাইম নিউ ইয়র্ক ফেডারেল জাজ এই আদেশের বিরুদ্ধে নির্দেশনামা দিয়েছেন, বাট আনফর্চুনেটলি দি পোর্ট অফ এন্ট্রি জেএফকে তারা ইভেন কি যাদের অর্ডারও মানতেছেন না, কারণ তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেফারেন্স দিচ্ছে ও মানুষের উপরে, মানবাধিকারের উপরে, জনগণের স্বার্থ বিরোধী যেটাকে আমি বলবো, এবং আমেরিকার মূলধারা এবং মূল আমেরিকান ভ্যালুর এগেনিস্টে ট্রাম্প যে অর্ডার দিয়েছেন এটা আমাদের মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, যদিও বাংলাদেশের কথা উল্লেখ করা হয়নি, ইনডাইরেক্টলি বাংলাদেশের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ ক্লায়েন্ট পেয়েছি যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ডিলে করা হচ্ছে এবং গ্রিন কার্ড রিভোক করে তাদেরকে নিউ ফ্রেশ I-94 ইস্যু করে যুক্তরাষ্ট্রে আসতে বলছে এবং জাজকে ফেস করতে বলেছে। সোজা ইট হ্যাজ এ ভেরি মাচ ডিস্ট্রিমেন্টাল।
ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, আপনি লাইনে থাকুন। আমি অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে যাচ্ছি যে বাংলাদেশি বা দক্ষিণ এশিয়ার নাগরিকদের কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন, আর কোন সমস্যার কথা আপনি জেনেছেন কি?
ধন্যবাদ। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট বারের মেম্বার। আমি যে জিনিসটা হচ্ছে প্রথমে ব্যাখ্যা করতে চাই, অনেকের প্রশ্ন আসছে যে এখানে যারা নাগরিক আমেরিকান নাগরিক তাদের কোনো সমস্যা হবে কিনা। প্রথমত তাদের আদৌ কোনো সমস্যা হবে না। যাদের বাংলাদেশে যাদের গ্রিন কার্ড আছে তাদেরও কোনো রকম সমস্যা হবে না, যদি না তারা 6 মাসের বেশি বাংলাদেশের আমেরিকার বাইরে থাকেন অথবা কোনো কারণে তারা গ্রিন কার্ডটা অ্যাবান্ডন করে থাকেন। অনেকে দেখবেন আপনারা বাংলাদেশিরা 6 মাস থাকে বাংলাদেশে, 15 দিন থাকে আমেরিকাতে, ওদের ক্ষেত্রে অনেক সমস্যা অতীতেও ছিল এখনো হচ্ছে, কিন্তু এটা নতুন কিছু না। অতীতেও যারা বেশি বেশি বাংলাদেশ আমেরিকার বাইরে থাকে তাদের গ্রিন কার্ড I-417 তারা ফর্ম সাইন করে নিয়েছে যে তোমার দেশে থাকার দরকার নাই, যেহেতু তুমি এদেশে থাকোই না, কেন কেন ইয়েতে যাচ্ছ। কিন্তু যা সাবধান সতর্ক হতে হবে তাদেরকে, যারা ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করে, যাদের কোনো ধরনের কেস এখানে পেন্ডিং আছে যুক্তরাষ্ট্রে, মনে করেন অ্যাসাইলাম কেস পেন্ডিং, পারমিশন নিয়ে দেশের বাইরে গেছে রিফিউজি, বা বিয়ের কেস পেন্ডিং এখানে দেশের বাইরে আমেরিকার বাইরে তারা বেড়াইতে গেছে, তখন তাদেরকে সতর্ক হওয়া উচিত ভ্যালিড গ্রাউন্ড ছাড়া তারা যেন দেশের আমেরিকার বাইরে না যায়। এটা হলে তারা সবসময় তো কোয়েশনেবল ফ্যাক্টে চলে আসে, তাদেরকে প্রশ্ন করতেই পারে যে কোথায় ছিল, কিভাবে গেল, কেন গেল। বিশেষ করে মুসলিম কান্ট্রিতে যদি তারা ভ্রমণ করে তখন তারা যোগসূত্র খুঁজতে চায় যে তার অন্য কোনো পারপাসে তারা মুসলিম কান্ট্রিগুলো ভ্রমণ করেছে কি না, এটাই হচ্ছে। আর আবার সবাই মনে রাখতে হবে এক্সিকিউটিভ অর্ডার কোন সর্বশেষ আইন নয়, এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে সবসময় রিট হয়, আমাদের সকল
আবেদন করা যায় এবং হ্যাঁ তার বিরুদ্ধে কার্যব্যবস্থা, হ্যাঁ সেই সবকিছু সব আইনই আছে এদেশে, এবং আইন কার্যকর হওয়ার আগে সেটা সবাই খতিয়ে দেখছেন। আমরা আশা করছি যে এর একটা মানে সুষ্ঠু সুরাহা হবে। তো অ্যাটর্নি মঈন চৌধুরী এবং আইনবিদ মজুমদার আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ।
আজকে যদি সময় থাকে আমি এক সেকেন্ড একটা কিছু অ্যাড করতে চাই।
বলুন।
হ্যাঁ সেটা হচ্ছে মঈন ভাই খুব ভালো ভালো কথাই বলেছেন, এভরিথিং ইজ রাইট, বাট যাদের গ্রিন কার্ডটা ফরুলেন্টলি অবটেন করা হয়েছিল, যেমন আপনার গ্রিন কার্ড আছে কিন্তু ওই গ্রিন কার্ডটা নেওয়ার আগে অন্য নাম এখানে ইউজ করেছিলেন, ওদের গ্রিন কার্ড মেনি গ্রিন কার্ড এবং কি ন্যাশনালাইজ সিটিজেনশিপ রিভোক করা হচ্ছে ফরো ব্যাংকিতে, এই কথাটা আমি অ্যাড করতে চাই।
আচ্ছা ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ, আগামীতে আবার আপনাদের সাথে যোগাযোগ করব।
থ্যাংক ইউ,
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয়। আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয়বস্তু হচ্ছে অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ও অভিবাসন নীতিমালা। অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং প্রশ্ন পাঠানোর আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ডেঙ্গু জ্বর রোগটি নিয়ে বিজ্ঞানীরা একটি সুখবর দিয়েছেন, এই রোগটির নিরাময়ের কিছু পদ্ধতি উদ্ভাবন করা গেছে যার সাহায্যে রোগটি সম্পূর্ণ নির্মূল করাও সম্ভব। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের প্রতিবেদন আপনাদের শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
এই বিশ্বের 1/3 লোক যেখানে বসবাস করে সেই সব জায়গায় ডেঙ্গু এক মারণবাধি হিসেবে পরিগণিত হয়, এমনকি মহামারীর রূপও নেয়। গ্রীষ্মপ্রধান এই সমস্ত দেশে এক বিশেষ ধরনের মশার কামড় থেকে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত 4 রকম প্রজাতির মশার সন্ধান পাওয়া গেছে যার থেকে ডেঙ্গু ছড়াতে পারে। প্রথমবার একটি মানব দেহে যখন ডেঙ্গুর জীবাণু সংক্রামিত হয় প্রাথমিকভাবে জ্বর, গায়ে ব্যথা, অসুস্থ হয়ে পড়া এই সব লক্ষণগুলি প্রকট হতে থাকে, কিন্তু দ্বিতীয় সংক্রমণ থেকে এর প্রতিক্রিয়া মারাত্মক হয়, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কেন এরকম হয়? নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট জেফ্রি র্যাফটেকের নেতৃত্বে একদল আন্তর্জাতিক গবেষক এই ঘটনার উত্তর খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
They are not able to neutralize the viral strain, so they're not seeing the right structures on the virus, or if they're not at a high enough concentration, we call that titer, then instead of protecting, they actually enhance disease.
এ যাবৎকাল ওনারা যা জানতে পেরেছেন তা হল একটি ডেঙ্গু রোগীর মানবদেহের রোগ প্রতিষেধক ক্ষমতা দ্বিতীয় সংক্রমণের পর থেকে সাংঘাতিকভাবে কমে যায়, বিশেষত যে সকল পরাবস্তু বা অ্যান্টিবডি শরীরে তৈরি হয় তা বিকৃত হয়ে যায়। অন্যভাবে বলা যায় যে এই রোগে আক্রান্ত মানুষের শরীরে স্বাভাবিক প্রক্রিয়ায় যে সকল পরাবস্তু তৈরি হয় তা ডেঙ্গুর জীবাণুগুলির সঠিক চরিত্র অনুধাবন করতে ব্যর্থ হয়। তার ফলে পরবর্তীকালে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধ করতে শুধু যে অসমর্থ হয় তাই নয়, এই সংক্রমণকে বরঞ্চ আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই পরাবস্তুগুলি ডেঙ্গুর জীবাণুগুলিকে ধ্বংস করার বদলে এগুলির সাথে আটকে থাকে এবং সংক্রমণকে সারা শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে। এই ঘটনাকে বিজ্ঞানীরা পরাবস্তু সহায়ক ঘটনা বা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট হিসেবে নামকরণ করেছেন। বিখ্যাত সায়েন্স পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে র্যাফটেক ও তার সহযোগীরা জানিয়েছেন যে এই সকল পরাবস্তুকে চিহ্নিত করা গেছে, বিশেষত যেগুলি মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটানোর ব্যাপারে এক মুখ্য ভূমিকা
নেয়।
র্যাফটেক আরও জানিয়েছেন যে এই ধরনের ডেঙ্গুর কোনো সরাসরি চিকিৎসা নেই, যা আছে তা হল খুব যত্নের সাথে রোগীর বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। বিশেষত ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলি থেকে রোগটি যখন মস্তিষ্কে রক্তক্ষরণের দিকে উত্তরণ হতে থাকে তখন খুব সতর্কতার সাথে রোগীর যত্ন নেওয়া প্রয়োজন যাতে এটি আর ছড়াতে না পারে। র্যাফটেক আরও জানিয়েছেন আরও এক ধরনের বাজে রোগ হচ্ছে জিকা ভাইরাসের সংক্রমণজনিত রোগ, যার জীবাণু ডেঙ্গুর জীবাণুর সাথে সমগোত্রের ধরা যেতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জিকার জীবাণুতে সংক্রমিত হবার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। এই জিকার জীবাণু মহিলাদের ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি করে, সন্তানদের ক্ষেত্রেও তা সংক্রমিত হয়। ডেঙ্গু রোগের সংক্রমণ মোকাবিলা করার মধ্য দিয়ে বিজ্ঞানীরা জিকার আক্রমণ প্রতিহত করার জন্য তাই যেন এক নতুন আলোর সন্ধান পাচ্ছে।
Everyday grammar.
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন।
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান। এখন শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
ইয়েমেনে অবস্থিত জাতিসংঘের সমন্বয় এবং মানবিক ত্রাণ তৎপরতা দফতর মোতাবেক ইয়েমেনের যুদ্ধে অন্তত 10,000 জনগণের নিহত এবং আরও 40,000 লোক আহত হয়েছেন। মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দরিদ্রতম দেশটির বর্তমান সংকট চলছে প্রায় 2 বছর ধরে। 2015 সালের মার্চ মাসে হুতি বিদ্রোহীরা দেশটির বৃহৎ এলাকা কব্জা করে নেয় এবং প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর আল হাদিকে দেশ থেকে পালাতে বাধ্য করে। 19 মাসের বেশি সংঘাতে প্রায় 1,90,00,000 জনগণের প্রয়োজন এখন মানবিক ত্রাণ সাহায্য সহায়তা এবং প্রায় 70,00,000 জনগণ এখন চরম খাদ্য ঘাটতির সম্মুখীন। ইয়েমেনে জাতিসংঘ মানবিক সহায়তা সমন্বয়কারী জেমি ম্যাকগোলরিক বলেন, এবছরই জরুরি সহায়তা বাবদ সেখানে প্রয়োজন হবে $200 কোটি। জানুয়ারি মাসের 17 তারিখে USAID বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ঘোষণা করে যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন মানবিক সহায়তা বাবদ আরও $7,60,00,000 অতিরিক্ত সাহায্য প্রদান করবে। এর ফলে 2015 সাল থেকে ইয়েমেনকে দেয়া মানবিক সহায়তার পরিমাণ গিয়ে দাঁড়াবে $40,04,00,000। USAID এক বিবৃতি জানিয়েছে, অতিরিক্ত অর্থ সাহায্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির জরুরি তৎপরতায় $680,000,000 প্রদান করবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ 60,00,000 ইয়েমেনি জনগণের চাহিদা মেটাতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে দেশজুড়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা প্রদান করে কলেরা রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়াও $60,00,000 বেশি নতুন ঘোষিত অর্থ সাহায্য ইয়েমেন ও আফ্রিকা সিংয়ের ঝুঁকিপূর্ণ অভিবাসী এবং সদিচ্ছায় যারা ঘরে ফিরবেন তাদের সহায়তায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের জন্য দেয়া হবে। যুক্তরাষ্ট্র সরকার ইয়েমেনের জনগণকে মানবিক সহায়তা প্রদানে এবং সংঘাত বন্ধের প্রয়াসে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। USAID জানিয়েছে,
যে 2016 সালের 10ই এপ্রিলের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র সকল পক্ষকে সংঘাত বন্ধের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্র এছাড়াও সকল বিবাদমান পক্ষকে সারা দেশ জুড়ে অবারিত মানবিক সাহায্য তৎপরতার প্রবেশাধিকার নিশ্চিত করার আবেদন জানাচ্ছে। এটা অত্যন্ত জরুরি যে সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনদের চাহিদা মেটাতে অন্যান্য মানবিক দাতা দেশগুলিকেও সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থী লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার পক্ষে তিনি যুক্তি দেওয়া অব্যাহত রেখেছেন। ওদিকে মানবাধিকার গ্রুপগুলো আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। দেশের সর্বত্র বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে এবং ডেমোক্র্যাটরা নিষেধাজ্ঞা আরোপে বাধা দেওয়ার লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছেন। সোমবার সকালে ট্রাম্প কয়েকটি টুইট বার্তায় বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জন কেলি তাকে বলেছেন সবকিছু ভালো মতো হচ্ছে, অল্প কয়েকটি সমস্যা ছাড়া। তিনি আরও বলেন, ডেল্টা এয়ারলাইন্সের কম্পিউটার ব্যবস্থায় গণ্ডগোলের কারণে বিমানবন্দরগুলোতে বড় ধরনের সমস্যা হয়। সেনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার রবিবার ট্রাম্পের প্রতি তার নির্বাহী আদেশ খারিজ করার আহ্বান জানান। শুক্রবার স্বাক্ষরিত ওই নির্দেশনামায় শরণার্থীদের প্রবেশাধিকার 120 দিনের জন্য বন্ধ করা হয় এবং ইরাক, ইরান, সিরিয়া, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের লোকজনের এদেশে প্রবেশের ওপর 90 দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে রবিবার হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে লোকজন বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ধ্বনি তোলে, ঘৃণা নয়, ভয় নয়, শরণার্থীরা এখানে স্বাগতম। নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে প্রতিবাদকারীরা সমবেত হয়। তার কাছে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, যা কিনা 140 বছর ধরে পৃথিবীর সব দেশের অভিবাসীদের অনুপ্রাণিত করেছে, স্বাগত জানিয়েছে আমেরিকায়। এছাড়াও লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, হিউস্টন, বস্টন, আটলান্টা, লুইভিল এবং ডেট্রয়েটে প্রতিবাদ বিক্ষোভ হয়। ক্যানাডার কুইবেক সিটিতে রবিবার একটি মসজিদে বন্দুকধারীরা হামলা চালিয়ে 6 জনকে হত্যা করে। হামলায় অন্যান্য 8 জন আহত হয়। পুলিশের এক মুখপাত্রী বলেন, সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের প্রধান বলেছেন, মাগরেবের নামাজের জন্য সেখানে জনগণ সমবেত হয়েছিল যখন আক্রমণ হয়। পুলিশ সূত্রে বলা হয় সেখানে 53 জন নামাজি ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য তিনি যাকে মনোনয়ন করবেন তার নাম তিনি মঙ্গলবার ঘোষণা করবেন। গত বছর বিচারপতি অ্যান্টনিন স্কেলিয়া মারা যাওয়ার পর থেকে 9 সদস্যের সুপ্রিম কোর্টে একটি আসন শূন্য আছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যাপেল আদালতের বিচারক মেরিক গার্ল্যান্ডকে মনোনয়ন করেছিলেন ওই আসনের জন্য, কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট গার্ল্যান্ডের মনোনয়ন বিবেচনা করতে অস্বীকার করে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড সংঘর্ষ হয় যখন তালেবান বিদ্রোহীরা জেলা সদরে সমন্বিত আক্রমণ চালায়। হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় সোমবারের লড়াইয়ের ব্যাপারে আফগান কর্মকর্তারা ও বিদ্রোহীরা পরস্পর বিরোধী দাবি জানায়। আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে হেলমান্দ হচ্ছে সবচাইতে বড় প্রদেশ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.